ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति सोपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीपं साग्रजातं सहगना रघुनाथानितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजना सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगना ललिता श्रीविशाखानितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमावं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुकं करोति वासलं पङ्गुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतैर्णं श्रीचैतन्यैश्वरं। नम ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयप्रकाशं। গতকালকে আমরা শ্রবণ করেছিলাম কিভাবে শ্রীমন চৈতন্য মহাপ্রভুর রাধারণীর ভাবে আবিষ্ট হয়, স্বরূপ দামোদর কে বলছেন, যেভাবে রাধারণী বিশাখার কাছে বলেছিলেন, তো গোবিন্দ লীলামৃত থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন। তো সেকথা বাংলা ভাষায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন। নবঘন স্নিগ্ধবর্ণ দলিতাঞ্জন চিক্কন ইন্দিবর নিন্দি সুকুমল যিনি উপমার্গন হরে সবার নেত্রমন কৃষ্ণকান্তি পরম প্রবল। তো এখানে রাধারানী ভাবে মহাপ্রভু বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুরিমার বর্ণনা করছেন, তার রূপটি দেখতে কিরকম, না নবঘন স্নিগ্ধ বর্ণ, তার শরীর হচ্ছে নব জলদের মতন মেঘের মতন, দলিতাঞ্জন চিক্কন, দলিতা দলিত অঞ্জন মানে দলিতাঞ্জন, অঞ্জন মানে কাজল। তো কাজলের পাউডারকে দললে যেরকম চকচক দেখতে লাগে সেরকম তার শরীর দেখতে খুব সুন্দর চিক্কন। আর ইন্দিবর নিন্দি সুকুমল, ইন্দিবর মানে মনে আছে হ্যাঁ, নীলকমল, নীলকমলকে নিন্দা করে, নীলকমলের পাপড়ি থেকেও আরো যে কোমল সেরকম তার শরীর, আর তার শরীরের কি উপমা দিব, যিনি উপমারগণ যত প্রকারের উপমা দেওয়া যাবে সবাইকে অতিক্রম করবে, তার শরীরের তার রূপের মাধুরিমার বর্ণনা। তো এই প্রকার যে ভগবান শ্রীকৃষ্ণের রূপ হরে সবার নেত্র আর মন, প্রতিটি দর্শনকারীর নেত্র হরণ করবে, নেত্র চাইবে যেন আমি আরো দেখি আরো দেখি, মন চাইবে আমি যেন তার সঙ্গে আরো মিলিত হই আরো মিলিত হই। তো এইভাবে কৃষ্ণের কান্তি, তার অঙ্গের কান্তি পরম প্রবল, ভগবান শ্রীকৃষ্ণের রূপের মাধুরিমা এত আকর্ষণীয় যে কিভাবে সে প্রতিটি মানুষের প্রতিটি জীবের নেত্র আর মনকে হরণ করে। তো মহাপ্রভু রাধাভাই বলছেন, কহ সখী কি করি উপায়, আমি এখন কি উপায় করব। মানে রাধারানী মহাপ্রভু কৃষ্ণকে দর্শন করে, তারপরে কৃষ্ণ যখন অন্তর্ধান হয়ে যাচ্ছেন তো তার রূপের কথা তিনি এইভাবে অনুভব করছেন, মনে করছেন, মনে করে নিজের দুর্দৈবের কথা চিন্তা করছেন, করে জিজ্ঞাসা করছেন, কহ সখী কি করি উপায়, এখন আমার উপায় কি করব। তো তার বর্ণনা করছেন খুব সুন্দরভাবে যে কৃষ্ণ অদ্ভুত বলাহক মোর নেত্র, মোর নেত্র চাতক না দেখি পিয়াসে মরি যায়। কালকে আমি বলেছিলাম যে চাতক পাখির কথা। তো এখানে রাধারানী বলছেন কৃষ্ণ অদ্ভুত বলাহক, কৃষ্ণ অদ্ভুত নবাম্বুদি, নব অম্বুধি, নবাম্বুদি বা নবঘন শ্যামের মতন। তো আমার নেত্র চাতক, যে চাতক পাখি আছে ও কোনো জল পান করে না, শুধু বৃষ্টির জল পান করবে। তো সারা বছর সে অপেক্ষা করবে কখন বৃষ্টি আসবে, তার জল পান করবে। তাহলে যখন সেই চাতক পাখি আকাশে মেঘ দেখবে তাহলে কি রকম তার অবস্থা না হবে। তো আকাশে মেঘ দেখলে যেরকম চাতকের অবস্থা হয় তো সেই প্রকারের অবস্থা, আর সেই রকম যে বলাহক নবাম্বুদি শ্যাম ঘনশ্যাম কৃষ্ণ না দেখি পিয়াসে মরি যায়, তাকে না দেখলে চাতক পাখি যেন তৃষ্ণাতে মরমর অবস্থা। তো আমার নেত্র চাতকের ঠিক অবস্থা সেই রকম। তো ভগবান শ্রীকৃষ্ণের শরীরকে নবঘন বা নবাম্বুদি মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। আর কি আছে না, সৌদামিনী পীতাম্বর স্থির নহে নিরন্তর। সৌদামিনী মানে বিদ্যুৎ, তার বিদ্যুৎ সঙ্গে তুলনা করা হয়েছে কাকে, না ভগবান শ্রীকৃষ্ণের পীতাম্বর, যে হলুদ পিত বসন ধারণ করেন, তো বিদ্যুতের রঙের সঙ্গে তুলনা করা হয়েছে। তার মেঘের রঙের মতন শরীরের উপরে এই সৌদামিনী বিদ্যুৎ তার ছটা হচ্ছে পীতাম্বর, সে স্থির নহে নিরন্তর, বিদ্যুৎ স্থির নয় কিন্তু ভগবানের শরীরে সে স্থির হয়ে রয়েছে। আর মুখ তাহার বক্কপান্তি ভালি, তো ভগবান কৃষ্ণ একটা মুক্তার হার পড়েছেন, তো তার সে বক্ষ দেশে সে মুক্তর হারটি কিরকম লাগছে দেখতে মনে হচ্ছে, তা বক্ষ দেশটি দেখতে মেঘের মতন, নবাম্বুদির মতন, তার মুক্তার হারগুলি মনে হচ্ছে কিছু বক পাখি যেন উড়ে উড়ে যাচ্ছে, একদল বক পাখি উড়ে উড়ে যাচ্ছে, মুক্তাহার বকপান্তি ভালো। তারপরে কি হয়েছে না, ইন্দ্রধনু শিখি শিখি পাখা উপরে দিয়াছি দেখা। তো মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ তার মাথায় শিখি পাখা মানে ময়ূরের পাখা, ময়ূর চন্দ্রিকা ধারণ করেছেন, তো সেটি কিরকম দেখা যায় না, ইন্দ্রধনুর মতন, আকাশে যেরকম ইন্দ্রধনু দেখা যায় তো ভগবানের সেই রকম শরীর মেঘের মতন রঙের শরীরের উপরে ইন্দ্রধনুর মতন এই ময়ূরের পাখা উপরে দিয়েছি দেখা। আরো কি হয়েছে, তিনি বৈজয়ন্তী মালা ধারণ করেছেন, তো উপরে একটি ইন্দ্রধনু রয়েছে, আর বৈজয়ন্তী মালা বিভিন্ন প্রকারের ফুল, বিভিন্ন রঙের ফুল দিয়ে তৈরি, তাই বলা হচ্ছে আর ধনু বৈজয়ন্তী মালা, উপরে একটি ইন্দ্রধনু আর নিচে একটি ইন্দ্রধনু রয়েছে। আর যখন মেঘ আসছে কিরকম, না মুরলী ধ্বনি করছেন ভগবান কৃষ্ণ, না মুরলীর কলধ্বনি মধুর গর্জন শুনি বৃন্দাবনে নাচে ময়ূর চয়। তো কৃষ্ণ যখন এইভাবে জঙ্গলে প্রবেশ করছেন, তখন মেঘ না থাকলেও কৃষ্ণের এইরকম রূপের মাধুরিমা, তার নবঘনশ্যাম শরীর, তার পীতাম্বর রূপক সৌদামিনী বা বিদ্যুৎ, এবং তার ময়ূরচন্দ্রিকা রূপক যে ইন্দ্রধনু, তার মুরলীর কলধ্বনি যেটি মেঘের মতন গম্ভীর গর্জন আর সুমধুর গর্জন, তো এইটা দেখে মেঘ না থাকলেও ময়ূররা মনে করছেন মেঘ এসে গেছে, তাই বৃন্দাবনে নাচে ময়ূর চয়, ময়ূরগণ সব নাচ করছে। অকলঙ্ক পূর্ণকল লাবণ্য জ্যোৎস্না ঝলমল চিত্রচন্দ্র তাহাতে উদয়। তো এইভাবে ভগবান কৃষ্ণচন্দ্র উদিত হচ্ছেন, এমনি চন্দ্রের উদয় হয় যে কলঙ্ক রয়েছে, কিন্তু কৃষ্ণ হচ্ছে নিষ্কলঙ্ক চন্দ্র, অকলঙ্ক পূর্ণকল, সে সবসময় পূর্ণ, এমনি চন্দ্রের আকার হ্রাস হয় বৃদ্ধি পায়, কিন্তু এই যে চন্দ্র উদয় হচ্ছে এখানে এই অকলঙ্ক পূর্ণকল লাবণ্য জ্যোৎস্না ঝলমল, তার রূপের লাবণ্য, তার শরীরের দ্যুতি জ্যোৎস্না যেন ঝলমল করছে, চিত্রচন্দ্র তাহাতে উদয়, এই প্রকারের ভগবান কৃষ্ণচন্দ্র উদয় হচ্ছেন। আর আকাশে মেঘ দেখা দিয়েছে, বিদ্যুৎ চমক আছে, ইন্দ্রধনু হয়েছে, আর তারপরে কি হচ্ছে, না বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টি কিরকম, লীলামৃত বরিশনে সিঞ্চে চৌদ ভুবনে হেন মেঘ যবে দেখা দিলা। তো এইরকম আকাশে মেঘ দেখা দিয়েছে, ভগবান তার কৃষ্ণ তার লীলা অমৃত বরিশন করছেন, ভগবান তার লীলা বিস্তার করছেন, সেই লীলা বিস্তার করবার ফলে চৌদ ভুবন সমস্ত ব্রহ্মাণ্ড সেই জল সিঞ্চিত হচ্ছে। তো যে যখন এইরকম মেঘ দেখা দিয়েছেন, অর্থাৎ এইরকম ভগবান কৃষ্ণ একটু দর্শন দিয়েছেন, তখন এই মেঘরূপ কৃষ্ণ দর্শন দিয়েছেন, তখন হঠাৎ কি হয়েছে, না দুর্দৈব, আমার দুর্দৈব, আমার ভাগ্য খারাপ, কিরকম ভাগ্য খারাপ, দুর্দৈব ঝঞ্ঝা পবনে মেঘ নীল অন্য স্থানে মরে চাতক পিতে না পাইল। চাতক বহুদিন ধরে অপেক্ষা করেছে, মেঘ আকাশে দেখা দিয়েছে, বিদ্যুৎ চমকাছে, কিন্তু হঠাৎ কি হয়েছে, না ঝঞ্ঝা পবন বইছে, তো ঝঞ্ঝা পবন বহিবার ফলে কি হচ্ছে, না মেঘ দূরে চলে যায়, সেখানের বৃষ্টি হয় না। তো সেইভাবে রাধারানী এখানে মনস্তাপ করে বলছেন, মরে চাতক পিতে না পাইল, যে চাতক অতক্ষণ ধরে অপেক্ষা করেছিল বৃষ্টি জল হলে পান করবে, তো সেই মেঘ দেখা যায়, অর্থাৎ কৃষ্ণ দর্শন দিয়েছেন, কিন্তু দর্শন দিয়ে হঠাৎ তিনি অন্তর্ধান হয়ে গেছেন। তো সেইভাবে মহাপ্রভু বলছেন যে দুর্দৈব ঝঞ্ঝা পবন মেঘ নীল অন্য স্থান মরে চাতক পিতে না পাইল, সে পান করতে পারল না, পুনঃ কয়ে হায় হায় পড় পড় রাম রায়, কহে প্রভু গদগদ আখ্যানে রামানন্দ পড়ে শ্লোক শুনি প্রভুর হর্ষ শোক আপনে প্রভু করেন বাখ্যানে। তো এইভাবে স্বরূপ দামোদর রায় রামানন্দকে নিয়ে মহাপ্রভু গম্ভীরে রাত্রি যাপন করছেন। তো এক একটা শ্লোক মহাপ্রভু ভাব দেখে রায় রামানন্দ কখন স্বরূপ দামোদর তারা গান করে শোনাচ্ছেন, আর মহাপ্রভু সেই ভাবকে অন্তরে গ্রহণ করে তার স্মৃতি তিনি কীর্তন করছেন। তো মহাপ্রভুর সমস্ত বর্ণনা হচ্ছে বিরহের বর্ণনা, যেরকম এখানে বিরহের বর্ণনা, কৃষ্ণ দর্শন দিয়ে অন্তর্ধান হয়ে গেছেন, তো বলছে এটা আমার দুর্দৈব, আমার দুর্ভাগ্য, যেরকম মেঘ ঝঞ্ঝা পবনে উড়ে নিয়ে যায় ঠিক সেরকম আমার দুর্দৈব কৃষ্ণ অন্তর্ধান হচ্ছেন। কিন্তু এই যে কৃষ্ণ, এই কৃষ্ণকে দর্শন করা, এ কত সংকটাপন্ন, কৃষ্ণ মুখ মণ্ডল যে কত বিপদ, সে কথা বর্ণনা করে এখানে শ্রীমৎ ভাগবতমের একটি শ্লোক উদ্ধৃত করে। মহাপ্রভু বলছেন কৃষ্ণের মুখের সম্পর্কে, কৃষ্ণ যিনি পদ্মচান্দ পাতি আছে মুখ ফান্দ, তাতে অধর মধুস্মিত চার, ব্রজনারী আসি আসি ফান্দে পড়ে হয় দাসী, ছাড়ি লাজ পতি ঘর দ্বার। কৃষ্ণ যিনি পদ্মচান্দ, কৃষ্ণ যিনি পদ্মচান্দ মানে কৃষ্ণ পদ্ম আর চন্দ্রকে জয় করেছেন। কৃষ্ণের মুখমণ্ডল, যে মুখমণ্ডল পদ্ম এবং চন্দ্রের মাধুরিমাকেও জয় করেছে, সেই মুখকে মহাপুর তুলনা করছেন কি এটা ফান্দের মতন। ফান জানো তো, ফান কোকে ধরতে হলে, পাখি ধরতে হলে তো ফান পাতে বসে না, তো এই কৃষ্ণ মুখটা ফান পেতেছে। পাতি আছে মুখ ফান্দ, কৃষ্ণ মুখ রূপক ফান, আর ফান পেতে বা জাল পেতে বসে শিকার, যে শিকারী জাল পেতে বসে, জালের মধ্যে কি ফান্দের মধ্যে কিছু রেখে দেয় খাবার জন্য, তাই না, যেন পাখিরা আকৃষ্ট হবে তার প্রতি, সেই রকম তাকে কি বলে, যেরকম মাছ ধরতে গেলে থোপ দে, জালে একটা শস্য কণা বা কিছু দিয়ে দেবে যেন মৃগ বা পাখিরা আকৃষ্ট হবে। তখন মহাপ্রভু বলছেন কৃষ্ণের মুখটা একটা ফান্দের মতন, ওই ফান্দের মধ্যে শস্য কণা একটু ঢালানো আছে, কি যে শস্য কণা, যে শস্য কণা ব্রজ নারীদের দৃষ্টিকে আকর্ষণ করবে, সেটি কি না, তার অধর মধুস্মিত চার, তার যে অধর, আর অধরের মধুস্মিত মন্দ মন্দ হাসি, সেটা হচ্ছে তার মুখরূপক ফান্দের মধ্যে যেন দানা ঢালা হয়েছে। হ্যাঁ, গোপীদের মনরূপক পাখিকে আকর্ষণ করবার জন্য, কৃষ্ণ যিনি পদ্মচান্দ পাতি আছে মুখ ফান্দ, তাতে অধর মধুস্মিত চার, ব্রজনারী আসি আসি, ওই ফান্দে কারা আসে পড়ছে না, ব্রজগোপী কারা, ব্রজনারী আসি আসি ফান্দে পড়ে, তারা ফান্দে পড়ে যাচ্ছে, মানে ভগবান কৃষ্ণের কায়দা এসে যাচ্ছে, তাই এসে কি হচ্ছে, ফান্দে পড়ি হয় দাসী, তারা দাসী হচ্ছে, ঘর বাড়ি তার পতি ধর্ম ছাড়ি লাজ পতি ঘর দ্বার, সব কিছু পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল অত মাধুর্য মণ্ডিত, সমস্ত ব্রজ নারীরা তার ফান্দে পড়ছে। বান্ধব কৃষ্ণ করে ব্যাধের আচার, তো রাধারানী বলছেন, মহাপ্রভু বলছেন রাধারানী ভাবে, বান্ধব হে বান্ধব, এ কৃষ্ণ কি করছে না, ব্যাধের মতন কাজ করছে, ব্যাধ যেরকম ফান্দ পেতে বসে ধরে, এ কৃষ্ণ তার মুখ ফান্দ পেতে তার মধ্যে অধরের মধুস্মিত রূপক দানা ডেলে ব্রজনারী রূপক সমস্ত পশু পক্ষীদেরকে ধরছে, এ করে ব্যাধের আচার। নাহি মানে ধর্ম অধর্ম হরে নারী মৃগী মর্ম, করে নানা উপায় তাহার নানা উপায় করে, নারী মর্ম ব্রজ নারীদের হৃদয়কে কোনো ধর্ম অধর্ম মানে না, ব্রজ নারীদের হৃদয়কে হরণ করে, করবার জন্য বিভিন্ন উপায় করে, আর সেই কৃষ্ণের মুখমণ্ডল দেখে কোন ব্রজ নারী বা আকৃষ্ট না হবে, তার গণ্ডস্থল ঝলমল নাচে মকর কুণ্ডল, সেই নৃত্যে হরে নারী চয় সস্মিত কটাক্ষ বানে তা সবার হৃদয়ে হানে। তো এরকম মুখপান্দ ডেলে ব্রজ নারীদেরকে ধরে, আর ধরবার পরে সেই নৃত্যে হরে নারী চয় তাকে হরণ করে, তার গণ্ডস্থল ঝলমল করে, ভগবান শ্রীকৃষ্ণ গণ্ডস্থল খুব চকচক করছে, তার কর্ণে মকর কুণ্ডল ঝুলছে, সে অত আকর্ষণীয় নৃত্য করছে যে সমস্ত ব্রজনারীদের মনকে হরণ করছে, আর হরণ করে তাকে কতল করছে। যেরকম কোন ব্যাধ কোন পশু পাখিকে জালে ফাঁদে ধরে তবে কাটে, তো কৃষ্ণ সেরকম ব্রজনারীদেরকে ধরে তাদের কাটছে, তাদের কিসে কি কাটছে, তার হৃদয়কে কাটছে। কি দিয়ে কাটছে? মুখ ফান দিয়ে ধরছে, তারপরে হৃদয়কে কাটছে কি দিয়ে? না সস্মিত কটাক্ষ মানে তা সবার হৃদয় হানে, হানে মানে কাটে, তার হৃদয়কে ক্ষতবিক্ষত করছে, তার হৃদয়কে খণ্ডন করছে, তার হৃদয়কে কাটছে। কি দিয়ে? না সস্মিত কটাক্ষ বান, সুস্মিত, সস্মিত মানে কি, মুচকি মুচকি হাসে, মুচকি মুচকি হেসে এইরকম তাদের দিকে তাকাচ্ছে, তাদের হৃদয়কে যেন কেটে পড়ছে, কেটে ফেলছে। তো এইভাবে ব্রজনারীদেরকে বধ করছে কৃষ্ণ। তো নারী বধে নাহি কিছু ভয়, এই ব্রজগোপীদের বধ করতে তার কোনো ভয় নাই। তো এই কৃষ্ণ বড় ডাকায়াত, বড় চোর। কিরকম? না কি দিয়ে তিনি চুরি করছেন? না অতি উচ্চ সুবিস্তার লক্ষ্মী শ্রীবৎস অলঙ্কার কৃষ্ণের সে ডাকাতিয়া বক্ষ। খুব ভালো শব্দ ব্যবহার করছেন, যে কৃষ্ণের বক্ষকে বলছেন ডাকাতিয়া বক্ষ। ডাকাতিয়া বক্ষ মানে কি? ডাকায়াত করে, যে ডাকায়াত করে, চুরি করে, মানে চোর, তারপরে ডাকায়াত। চোর মানে কি? এই ছোটকার যে চোর করে চোর। ডাকায়াত মানে কি? যে সব হরণ করে নেবে, যে ব্রজনারীদের মন তন প্রাণ। তো সেটা কি? না কৃষ্ণের যে উন্নত আর প্রশস্ত বক্ষ, কৃষ্ণের উন্নত তার অতি অতি উচ্চ সুবিস্তার, সেই উন্নত প্রশস্ত বক্ষ, যে বক্ষতে লক্ষ্মী সদাসর্বদা লক্ষ্মীদেবী বিরাজমান করছেন এবং শ্রীবৎস অলঙ্কার ধারণ করেছেন, কৃষ্ণের সে ডাকাতিয়া বক্ষ, সেই কৃষ্ণের বক্ষ ডাকায়তি করে, চুরি করে। কি চুরি করে? কি চুরি করে? ব্রজনারীদের, ব্রজগোপীদের মনকে চুরি করে। তো কৃষ্ণের সে ডাকাতিয়া বক্ষ, ব্রজদেবী লক্ষ লক্ষ তা সবার মন বক্ষ, লক্ষ লক্ষ ব্রজবাসীদের মন আর বক্ষ, বক্ষ মানে হৃদয়। ব্রজদেবী লক্ষ লক্ষ তা সবার মন বক্ষ, হরিদাসী করিবারে দক্ষ, তা সমস্ত মন এবং হৃদয়কে হরিদাসী মানে হরণ করে দাসী করবার জন্য খুব দক্ষ, খুব পটু, খুব এক্সপার্ট। এই ভগবান শ্রীকৃষ্ণের তার উন্নত প্রশস্ত ছাতির বর্ণনা দিচ্ছেন, হৃদয়ের বর্ণনা দিচ্ছেন। আর তার করযুগল কিরকম? সুললিত দীর্ঘার্গল, অর্গলের মতন কৃষ্ণের ভুজ যুগল, কৃষ্ণের হস্তদ্বয় অর্গলের মতন। আরে ভুজ নহে কৃষ্ণ সর্পকায়, একে দেখিলে ভুজ হাতের মতন মনে হয় না, মনে হয় কৃষ্ণ সর্প, কালো সাপের মতন। তা শরীর হাতগুলো অত গোল গোল সুন্দর, বলা হচ্ছে এটা ভুজ নহে কৃষ্ণ সর্পকায়, এটা কালো সব সর্প যেন ধরেছে। তো এরকম কালো সর্প দুই শৈল ছিদ্রে পশে নারীর হৃদয় দংশে মরে নারী সে বিশ্ব জ্বালায়। যখন সেই ভগবান কৃষ্ণ ব্রজগোপীকে তার হৃদয়ে প্রবেশ করেন, তখন সে বিষে জ্বালায় তারা থাকতে পারে না। কৃষ্ণ কর পদতল কোটি চন্দ্র সুশীতল যিনি কর্পূর বেনামূল চন্দন। ভগবান শ্রীকৃষ্ণের কর আর পদতল, কর মানে এই করতল আর পদতল, এ দুটা খুব শীতল, সুশীতল। কিরকম? না কোটি চন্দ্রের মতন সুশীতল। এই সুশীতলতা জয় করেছে কার সুশীতলাকে? কর্পূরের সুশীতলাকে, বেনামূল আর চন্দন, বেনামূল জানো, বেনামূল জানো কি বেনা? হ্যাঁ ঘাস, তা ঘাস আছে না বেনা ঘাস, হ্যাঁ তো তার মূলটা নাকি শীতল। বেনামূল যিনি কর্পূর বেনামূল চন্দন, এ সবকে জয় করে ভগবানের কৃষ্ণের করপদতল, কোটি চন্দ্রের মতন সুশীতল। আর সেই ভগবানের করকমল স্পর্শ যাকে একবার করবে, সে অত সুশীতল যে একবার যারে স্পর্শে স্মর জ্বালা বিষণ আসে, কন্দর্পের জ্বালায় দগ্ধীভূত সমস্ত কষ্ট সে দগ্ধীভূত করে। আর সেই স্পর্শ লাভ করবার জন্য সবাই অত্যন্ত লুব্ধ হয়। তো এইরকম শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের রূপের মাধুরিমার কথা স্মরণ করে বিলাপ করছেন, এতক বিলাপ করি বিষাদে শ্রী গৌরহরি, এই অর্থে পড়ে এক শ্লোক। তো সেই অর্থে তিনি শ্লোক পাঠ করছেন। এইরকম স্বরূপ দামোদর রায় রামানন্দকে নিয়ে দীর্ঘ ১২ বছর যাবৎ মহাপ্রভু গম্ভীরে অতিবাহিত করছেন। কৃষ্ণের বিরহে প্রভু কহে, কৃষ্ণ মুই এখন দেখিনু, আপনার দুর্দৈবে পুনঃ হারাইনু, চঞ্চল স্বভাব কৃষ্ণের না রয়ে এক স্থানে, দেখা দিয়া মন হরি করে অন্তর্ধানে। যে কৃষ্ণের এই স্বভাব যে প্রতি মুহূর্তে মহাপ্রভু তিনি অনুভব করছেন, যে কৃষ্ণ কিভাবে তার প্রতিটি বর্ণনা প্রতিটি উপলব্ধি যেন কৃষ্ণকে দর্শন করে অন্তর্ধান হয়ে যাচ্ছেন। তো এইভাবে মহাপ্রভু স্বরূপ দামোদরকে বলছেন, তুমি একটি গান কর যাতে আমার হৃদয় স্থির হয়। আমার হৃদয় অত্যন্ত অস্থির হয়ে যাচ্ছে, আমি যদি জীবন ফেরে পাই। তো স্বরূপ দামোদর মহাপ্রভু আরতি, কৃষ্ণ প্রেমের কৃষ্ণ বিরহের আরতি দেখে তিনি গীত গোবিন্দ থেকে একটি লাইন গান করে শোনাচ্ছেন। রাসে হরিমিহ বিহত বিলাসম, স্মরতি মন মম কৃত পরিহাসম, রাসে হরিমিহ বিহতি বিলাসম বিহিত বিলাসম, স্মরতি মন মম কৃত পরিহাসম। এই রাসে বহু বিলাসযুক্ত এবং পরিহাসকারী হরিকে আমার মন স্মরণ করিতেছে। যখন যখন মহাপ্রভু কৃষ্ণ বিরহ ভাবে খুব আর্ত ভাব অনুভব করতেন, তখন রায় রামানন্দ স্বরূপ দামোদর কৃষ্ণের সঙ্গে তার মিলনের কথা পাঠ করে শোনাতেন। তো এখানে তিনি শুনে, রাসে হরিমিয় বিহিত বিলাসম, এই রাস লীলায় সেই বহু বিলাসযুক্ত এবং পরিহাসকারী হরিকে আমার মন স্মরণ করছে। তো স্বরূপ গোসাই যখন স্বরূপ দামোদর এই দুই লাইন পাঠ করেছেন, তখন প্রেমাবাসে মহাপ্রভু খুব উদ্দণ্ড নৃত্য করতে শুরু করছেন। তিনি অষ্ট সাত্বিক বিকার তার ভাবে মধ্যে দেখাচ্ছে, ব্যভিচারী ভাবসিন্ধি ভাবসাবল্য বিভিন্ন প্রকার ভাব সুন্দর ভাব দেখা আছে। আর মহাপুর কীর্তন করছেন, আর স্বরূপ দামোদর একবার গাই চলছে আবার বল, তো আবার বলছে, আবার নৃত্য করছে, আবার বলো আবার বলো, বারম্বার সেই দুই লাইন বলছেন। আর মহাপুর শুধু কীর্তন ঘন্টার পর ঘন্টা শুধু কীর্তন করছেন, বল 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 প্রভু কহে না বারবার। তো মহাপ্রভু বারম্বার বলছেন বল বল বল, কিন্তু স্বরূপ দামোদর বলা বন্ধ করে দিয়েছে। কারণ স্বরূপ দামোদর দেখছেন এর কতক্ষণ এরকম নাচবে, তো ক্লান্ত হয়ে পড়বে। তো নাগায় নাগায় স্বরূপ গোসাইর শ্রম দেখি তার, তো মহাপ্রভুকে শ্রম হবে দেখে তো স্বরূপ গোসাই তখন বন্ধ করে দিয়েছেন। তখন সবাই হরিধ্বনি হরিনাম করে। তো রায় রামানন্দ জল টল সেচন করছেন, তাকে হাওয়া দিচ্ছেন তার শ্রম অপনোদন করবার জন্য। তো মহাপ্রভু কীর্তন শেষ করেছেন। তো মহাপ্রভু সবাইকে নিয়ে সমুদ্রের গিয়ে স্নান টান করে ভোজন টোজন করিয়ে শয়ন করেছেন। আর রায় রামানন্দ উনার স্থানে উনি ফিরে গিয়েছেন। তো এইভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃন্দাবন ভ্রমে যে কিভাবে মহাপ্রভু উদ্যান বিহার করলেন, উদ্যান বিহার সময় কৃষ্ণের স্মৃতি, রাসলীলায় তার অন্বেষণ ইত্যাদি ভাব তিনি প্রকাশ করেছেন। তা আমরা এরপরে আর একটি লীলা শ্রবণ করব, সেটি হচ্ছে মহাপ্রভু কিভাবে সমুদ্র দর্শন করে তাকে কালিন্দি যমুনা মনে করে তার মধ্যে তিনি প্রবেশ করেছেন। তো একবার তখন শরৎ ঋতু ছিল, সুন্দর পূর্ণিমা রাত্র, চন্দ্র জ্যোৎস্নায় সর্বত্র আলোকিত হয়েছে, এই সমস্ত এটাকে আলম্বন আর বিলম্বন বলে। আলম্বন মানে তা আশ্রয় আলম্বন, বিষয় আলম্বন আছে, মানে যে যে পরিস্থিতি, যে শব্দ, যে রূপ, যে সময় ভগবান কৃষ্ণর স্ফূর্তি জাগাবার জন্য সাহায্য করে। তো তখন মহাপ্রভু নীলাচল অবস্থান করছেন, এই মতে মহাপ্রভু নীলাচলে বসে রাত্রি দিনে কৃষ্ণ বিরহ বিচ্ছেদ অর্ণবে ভাসে, অর্ণব মানে সমুদ্র। তো মহাপ্রভু কৃষ্ণ বিচ্ছেদ অর্ণবে ভাসছেন, কৃষ্ণর বিরহে ভাসছেন। তো শরৎ রাত্রি সময় তখন খুব উজ্জ্বল পরিষ্কার আকাশ, চন্দ্রিকা উজ্জ্বল, প্রভু কী করেছেন তার সঙ্গীগণদেরকে নিয়ে তিনি রাত্রিরে ঘুরে বেড়াচ্ছেন, উদ্যানে উদ্যানে কীর্তন করে করে ঘুরে বেড়াচ্ছেন। আর কীর্তনের মাঝে মাঝে তিনি কি করছেন না, রাসলীলার ভিন্ন ভিন্ন শ্লোক পাঠ করছেন। আর প্রভুর রাসলীলায় যে যখন যেরকম লীলা আছে সেরকম ভাবে তিনি নিজের নিজের ভাব প্রকাশ করছেন, কবু প্রেমাবেশে রাসলীলাকে তিনি অনুকরণ করছেন। তো এইরকম বিভিন্ন ভাবে তিনি এখানে ওখানে দৌড়াচ্ছেন, কখনো ভূমে পড়ে যাচ্ছেন, কখনো মূর্ছা হয়ে যাচ্ছেন, কখনো মাটিতে গড়াগড়ি দিচ্ছেন। তো এইরকম রাসলীলার কথা শুনে গান করতে উদ্যানের পরে উদ্যান, উদ্যানের পরে দৌড়ে দৌড়ে যাচ্ছেন। তো ভক্তরা পিছনে আছেন, উনি মহাপ্রভু একটু আগে চলে গেছেন। তারপরে হঠাৎ ভক্তরা দেখছে আর মহাপ্রভু নেই, অন্তর্ধান হয়ে গেছেন। তো মহাপ্রভু এইভাবে উদ্যানের পর উদ্যানে ভ্রমণ করতে 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 আয়তটায় পৌঁছেছেন। আয়তনটা হচ্ছে কোথায়, যেন গুন্ডিচা মন্দিরে আছে। তখনকার সময় গুন্ডিচা আয়তটা থেকে সমুদ্র দেখা যেত। তো মহাপ্রভু সেখান থেকে সমুদ্র দেখতে পেরেছেন। দেখে হঠাৎ সে সমুদ্র মানে মানে পূর্ণিমা রাত্র খুব উজ্জ্বল দেখা যাচ্ছে, সে তরঙ্গ উজ্জ্বল, ঝলমল করে যেন যমুনার জল। তো সেই সমুদ্রকে যমুনা মনে করে মহাপুরুষ সবাই অলক্ষিতে গিয়ে সেই সমুদ্রে ঝাঁপ দিয়েছেন। আর যখন সমুদ্রে ঝাঁপ দিয়েছেন তখন ওনার জ্ঞান নেই, তিনি অজ্ঞান হয়ে গেছেন। মানে কি সমুদ্র জলে অজ্ঞান, মানে কি সাধারণ মানুষ অজ্ঞান হলে যেরকম সেরকম অজ্ঞান নেই। তুমি তিনি এরকম একটা বাহ্য জ্ঞান চলে যায়, কিন্তু কৃষ্ণ লীলায় তিনি প্রবেশ করেছেন। মানে কৃষ্ণের জলকলি লীলা, যমুনা দেখে যখন স্মৃতি এসেছে তো সম্পূর্ণরূপে কৃষ্ণের জলকলি লীলা মধ্যে তিনি প্রবেশ করে গেছেন। আর সে শরীরটা কি হচ্ছে না, সমুদ্র তরঙ্গে ভাসছে, যেন কাঠ, শুকনো কাঠ যেরকম ভাসে, তো মহাপুরুষ শরীর সেরকম একটা ভাসছে। তরঙ্গে ভাসি বাহিয়া ফের যেন শুষ্ক কাষ্ঠ, কাঠের মতন সেটি ভাসছে। আর মহাপ্রভু এরকম কখন জলে ডুবছে, কখন উঠছে, কখন ডুবছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো ভেসে 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 কোণার্কের দিকে তিনি চলে গেছেন। তো কিছু সময় পরে তো ভক্তরা আর খুঁজে খুঁজে মহাপ্রভুকে পাচ্ছেন না। তো মহাপ্রভু কোথায় গেলেন, মহাপ্রভু কি জগন্নাথ মন্দিরে গিয়েছেন, না তিনি জগন্নাথ বল্লভের গার্ডেনে গিয়েছেন, বাগানে গিয়েছেন, না তিনি কোনো উদ্যানে আছেন, কি উন্মাদ হয়ে কোথায় পড়িয়ে আছেন, না গুন্ডিচা ঘরে গিয়েছেন। তো সবার খুব কি চটক পর্ব থেকে সবার খুব চিন্তা হয়ে গেছে। শাস্ত্রে বলা হচ্ছে যে যাকে ভালোবাসে তাকে যদি না দেখে, তার সম্পর্কে যদি কিছুটা শুনে, তাহলে কি হয় না, সব অনিষ্ট চিন্তা তার মনের মধ্যে আসে। সব ভক্তের মনে হচ্ছে তো মহাপ্রভু অপ্রকট হয়ে গেছেন। তো সবাই কাঁদতে শুরু করেছে, মহাপ্রভু সব দিকে খুঁজছে ঘুরে ঘুরে। তো কয়েকজন তখন কি গেছে না, সমুদ্রের তীরে গিয়েছে, সমুদ্রের তীরে গিয়ে তারা ভাগ ভাগ করেছে, কিছু চিরাউ পর্বতের দিকে গিয়েছে আর কিছু কিছু পূর্ব দিকে গিয়েছে, কিছু কিছু জলে ঢুকে মহাপ্রভু হয়তো জলে ডুবে গেছে নাকি, তার শরীরকে খুঁজে পাবে, তার ভিতরে গিয়ে শরীরকে খুঁজবার জন্য চেষ্টা করছেন। এরকম বৈষ্ণবদের অবস্থা খুব খারাপ, একদম বিষাদগ্রস্ত, যেন আর শরীরে চেতনা নাই, মৃত মৃত অবস্থা। এইরকম সব মহাপ্রভুকে তবুও তারা খোঁজাখোঁজি করছে। তারা সমুদ্র থেকে যখন খোঁজাখোঁজি করছে তো হঠাৎ দেখছে একটা জেলে ধীবর, সে কি করছে, সে ওদের দিকে আসছে, তো কান্ধে একটা জাল ধরেছে, আর জাল ধরছে, জোরে হরি হরি নাম কীর্তন করছে। তো দেখে আর আশ্চর্য হলো, জেলে এরকম হরি হরি নাম কীর্তন করছে পাগলের মতন। তো স্বরূপ দামোদর তাকে জিজ্ঞাসা করছে, আরে তোমার এরকম দশা হলো কি করে, তুমি কি দেখেছ এইদিকে কেউ লোক গিয়েছে? জেলে বলছে, না না কোনো লোক তো দেখি না, আমি এটা ব্রহ্ম রাক্ষসকে দেখেছি। হ্যাঁ, আমি যখন, আমি তো জাল ফেলে মাছ ধরতে গিয়েছি, আর তখন খুব ভারী লাগছে, আমি ভাবছি বড় মাছ একটা পড়েছে, আর যখন টেনে দেখি তার ভিতরে একটা মড়া পড়ে আছে, আর সে মড়াকে দেখে আমার খুব ভয় লেগে গেছে, আর যখন সে আমার জালের মধ্যে পড়ে আছে, জাল থেকে সে মড়ার তাকে আমাকে খসাতে গিয়েছি, আর যখন তাকে স্পর্শ করেছি আর সে ভূত আমার হৃদয়ে ভিতরে ঢুকে পড়েছে, আর ঢুকতেই ভয়ে কম্প হইল মোর নেত্র বহে জল, আর সে ভূত এরকম ধরেছে ভয়েতে আমার শরীর কামছে, চোখ থেকে জল পড়ছে, গদগদ বাণী রোম উঠিল সকল, আমার রোমগুলো রোমাঞ্চ হয়ে গেছে, হ্যাঁ গলা গদগদ হয়ে গেছে, এটা কি, এটা ব্রহ্মদৈত্য ছিল কিবা ভূত কহেন না যায়, এটা ব্রহ্ম রাক্ষস না ভূত, আরে এইরকম একে দর্শন করলেই ভূতকে ধরে। হ্যাঁ, তার শরীরটা একদম পাঁচ সাত হাত লম্বা, এক একটা পা তিন হাত লম্বা, আর সব হাত পা গুলো নড়বড় করছে, যেন প্রাণ নেই, চোখগুলো কিরকম উল্টে পড়েছে, সেই মড়া রূপ উত্তান নয়ন, কবু গ গ করে, কবু দেখি অচেতন, গ গ শব্দ করছে, মানে আওয়াজ করছে। হ্যাঁ, তো এইরকম সাক্ষাৎ ভূতকে দেখে তো আমাকে নিশ্চিত রূপে ধরেছে ভূত, কান্না করছে, আমি কি করব, আমার স্ত্রী আছে, দুটো ছেলে আছে, আমার এরকম অবস্থা হলে আমার পরিবার কে দেখাশোনা করবে? হ্যাঁ, তো বলছে আমি এখন ওঝার কাছে যাচ্ছি, আমি ওঝার কাছে ভূত ছাড়াতে হবে। আরে এই ভূত একটা অদ্ভুত ভূত, আর আমি তো প্রতিদিন জাল ধরতে যাই, মাছ ধরতে যাই, কিন্তু কোনোদিন আমাকে ভূত ধরে না, কেননা আমি সবসময় নরসিংহের নাম করি, ধামের মানুষ তো জেলে মাছ ধরলে কি হবে, নরসিংহের ভক্ত, যে নরসিংহের নাম করি, নরসিংহের নাম করার ভূত আমার কাছে পাশে আসে না, কিন্তু এটা একটা ব্রহ্ম রাক্ষস এইরকম, যত বেশি নরসিংহের নাম করছে বেশি করে আমাকে ধরছে, মানে ভগবানের নাম করতে আরো বেশি প্রেম আসেছে, তো সেটা ভাবছে গদগদ হচ্ছে, রোমাঞ্চ হচ্ছে, কসুর কম্পস হচ্ছে, বেশি বড়কে ভূত ধরেছে, বলছে এটা স্পেশাল ভূত ভূত আছে, এই ভূত নরসিংহ নামে চাপায় দ্বিগুণে, দ্বিগুণ চেপে ধরছে আমাকে, তাহার আকার দেখি ভয় লাগে মনে। হ্যাঁ, তো তাই তার কাছে তোমরা যাবে না, তোমাদেরকে ভূত ধরে ফেলে ফেলে এখান থেকে, তোমার এখান থেকে ফিরে যাও, তার কাছে আর যাবে না। তো স্বরূপ দামোদর এইসব শুনে আসল তত্ত্বটা বুঝতে পেরেছেন যে কি ভূতকে ধরেছে। তখন স্বরূপ দামোদর বলছেন, আরে তুমি ওঝা করতে যাচ্ছ, আর আমি তো ওঝা, আমিও তো ভূত ছাড়াতে জানি, হ তুমি ভূত ছাড়াতে, আমাকে একটু ভূত ছাড়িয়ে দাও। স্বরূপ দামোদর কি করেছেন, তার মাথার উপরে হাত রেখে একটু মন্ত্র তন্ত্র পাঠ করেছেন, আর ধরে তিনটে চড় লাগিয়েছেন তার মাকালে। হ্যাঁ, তিনটে চড় লাগিয়ে যা, ভূত পালালো তোমার, আর কোনো চিন্তা নেই, ভূত পালিয়ে গেছে, মানে মনের দ্বন্দ্ব, আসলে তো ভূত নেই, মনে মনে ভাবছে ভূত। তো মহাপ্রভু স্বরূপ দামোদর তিনটে চড় লাগিয়ে বলছে, যা ভূত তোমার চলে গেল, আর কোনো চিন্তা নেই। তো এদিকে তো প্রেম আর দিকে ভূতের ভয় দুটো ধরেছিল, হ্যাঁ তার প্রভাবটা আলাদা ছিল, তখন ভূত চলে গেল আর শুধু ভয়টা, ভয় অংশটা চলে গেল, তখন সেটু স্থির হয়ে গেছে। তো স্থির হতে স্বরূপ দামোদর তাকে বুঝাচ্ছেন, তাকে বুঝাচ্ছেন যে ঠিক আছে, যে তোমার তখন ভূত চলে গেছে কোনো চিন্তা নেই। তখন তারে তুমি উঠাইলা আপনার, তখন স্বরূপ দামোদর বুঝিয়ে বলছেন, আরে ওটা ভূত নয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তোমার জালে পড়ছে, উনি সমুদ্রে ঝাঁপ দিয়েছে, তোমার জালে পড়েছে, তুমি যখন উঠিয়ে ধরেছ তাকে স্পর্শ করে তোমার এইরকম প্রেম ভাব হয়েছে, তোমাকে ভূতপ্রেত কিছু ধরে না। তখন ও বলছে আরে না 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 আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে অনেকবার দেখেছি, ও তো এরকম দেখতেন না, এতে সম্পূর্ণ একটা আলাদা লোক আমি দেখছি। স্বরূপ তখন বলছে তেহ নহেন এই আকৃতি বিকৃতি আকার, এটা বিকৃতি আকার মানুষ, এটা শ্রীকৃষ্ণ চৈতন্য নয়। তখন স্বরূপ তো আমাদের বলছেন যে না না এটা হচ্ছে প্রেমের একটা বিকার, প্রেমের বিকার হলে কি হবে অস্থি সন্ধি ছাড়ে হয় অতি দীর্ঘকার, প্রেমের একটি লক্ষণ এই অস্থিগুলো এই জয়েন্টগুলো খুলে যাবে আর অত্যন্ত লম্বা হয়ে যাবে। আর যখন জেলে এটা শুনেছে তখন সে খুব খুশি হয়েছে, ও তাহলে তো খুব ভালো। তখন সে কি করছে সবাইকে ডেকে মহাপ্রভুর কাছে নিয়ে গেছে, তখন সমস্ত ভক্তরা গিয়ে দেখছে মহাপ্রভু সে শরীর লম্বা হয়ে গেছে, সে বালিতে পড়ে সারা শরীর বালি লেগে গেছে, সারা শরীর একদম সাদা হয়ে গেছে, দীর্ঘ শিথিল তনু চর্ম নাটকায় এগুলো হাত পালো নড়নড় করছে, তো এরকম কি করে মানে অত বড় শরীর কি করে তুলে নেবে, কেউ তুলে নিয়ে যেতে পারছে না। তখন তার সে ভিজানো কৌপিন খুলে শুকনো কৌপিন পড়িয়েছেন, বহির্বস্ত্র দিয়ে তাকে সেখানে শুয়েছেন, শুয়ে তারপরে সবাই মিলে স্বরূপ দামোদর সবাই মিলে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করছেন। আর যখন হরিনাম জোরে সংকীর্তন করছেন কতক্ষণে প্রভুর কানে শব্দ পড়েছিল, তখন হুঙ্কার করিয়া প্রভু তথা হুঙ্কার করে তখন মহাপ্রভু উঠেছেন। তো মহাপ্রভু তখন মানে অর্ধেক বাহ্য এসে গেছে, বাহ্যিক জ্ঞান এসে গেছে, অর্ধ বাহ্য এসেছে। তো অর্ধ বাহ্য মানে তিন প্রকার দশা মহাপ্রভু সবসময় হতো, অন্তর্দশা বাহ্য দশা আর অর্ধ বাহ্য দশা। তো অন্তর্দশা যখন থাকতেন তখন তো কিছু জানতেন না বাহারে কি হচ্ছে কি না, তিনি সম্পূর্ণ লীলার মধ্যে থাকতেন। আর যখন বহির্দশা হয়ে যেত তখন নর্মাল মানুষের মতন ব্যবহার করতেন, কিন্তু অর্ধবাহ্য দশা কি হতো না সে লীলার কথা তিনি প্রকাশ করতেন। তো অর্ধবাহ্য বাহ্য দশায় মহাপ্রভু বিভিন্ন প্রলাপ করতেন। তো মহাপ্রভু যতক্ষণ সমুদ্রের মধ্যে প্রবেশ করেছেন সেই সমুদ্রে প্রবেশ করে সেই ভগবানের গোপীদের সঙ্গে রাধারানীর সঙ্গে যে জলক্রীড়া হয়েছে সেইটাই তিনি দর্শন করছেন, কি করে গোপীরা বস্ত্র হরণ করছেন এসব। তো মহাপ্রভু সে কথা বর্ণনা করে বলছেন যে কালিন্দী দেখিয়া আমি গেলাম বৃন্দাবন, তো আমি বৃন্দাবনে গেলাম, সেখানে কি দেখলাম না দেখি জলক্রীড়া করেন ব্রজেন্দ্র নন্দন, ভগবান কৃষ্ণ জলক্রীড়া করছেন, রাধিকাদি গোপীগণ সঙ্গে একত্র মিলি যমুনার জলে মহারঙ্গে করেন কেলি, তীরে রহি দেখি আমি সখীগণ সঙ্গে। তো রাধা কৃষ্ণ যমুনা জলকেলি করছেন, আমি তীরে সখীদের সঙ্গে থেকে তাদের জলকেলি দর্শন করছি। তো এক সখী সখীগণে দেখায় সেই রঙে, একটা সখী হ্যাঁ দেখাচ্ছে দেখ দেখ আর কি কি তিনি জলে গিয়ে দেখেছেন সেগুলো এখানে বর্ণনা করা হয়েছে, অবশ্যই আমরা এটা পড়বো না, সেটা পড়ে আমরা জীর্ণ করতে পারবো না, তাই আমি সেই সেকশন বাদ দেব। এই জল লীলায় জলকেলি লীলায় রাধাকৃষ্ণ জলে প্রবেশ করেছেন, তারপরে কি কি হয়েছে সেটা আমি বাদ দেব। বাদ দিয়ে মহাপ্রভুর শেষ অন্তিম সময় এই বারো বছর তিনি অতিবাহিত করেছেন কৃষ্ণ বিরহে, যেগুলো মহাপ্রভু ইহধাম পরিত্যাগ করে যাবে তার সেই কৃষ্ণ বিরহের একদম সর্বোত্তম সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ উৎকট অবস্থা সে কথা শেষ অধ্যায়তে বর্ণনা করা হচ্ছে। তো মহাপ্রভু সঙ্গে ছিলেন জগদানন্দ পণ্ডিত, তো এখানে বলা আছে এই মতে মহাপ্রভু কৃষ্ণ প্রেমাবেশে উন্মাদ প্রলাপ করে রাত্রি দিবসে, শেষের দিকে প্রথম দিকে তো দিনের বেলা পাঠ কীর্তন নাম সংকীর্তন করে, রাত্রিবেলা রায় রামানন্দ স্বরূপ দামোদর সঙ্গে আলাপ আলোচনা করতেন, কিন্তু অন্তিম সময়ে রাত দিন সব সময়ে মহাপ্রভু এইভাবে থাকতেন। তো মহাপ্রভু তার অত্যন্ত প্রিয় জগদানন্দ পণ্ডিত, তো জগদানন্দ পণ্ডিত তো নদিয়াতে পাঠিয়েছেন একদম শেষ দিকে, তুই নদিয়াতে যাবে কারণ আমার মা আমার বিরহে খুব কষ্ট পাচ্ছে, বিচ্ছেদে দুঃখিত জানি জননী আশ্বাসিতে, আমার মাকে তুমি গিয়ে আশ্বাসনা দেবে, তুই নদিয়া চলহ মাতারে করিহ নমস্কার, নদিয়া গিয়ে আমার পক্ষে মাকে নমস্কার কর, তার চরণ কমল ধরে মাকে নমস্কার করবে, আমাকে স্মরণ করে আর বলবে যে প্রতিদিন আমি তার কাছে যাই। যখন সে আমার নাম করে কিছু ভোগ নিবেদন করে আমি গিয়ে খেয়ে আসি, কিন্তু সে মনে করে যেন স্বপ্ন, মা সচি গিয়ে ঠাকুর কাছে ভোগ লাগাতেন, ভোগ লাগাতেন চোখ বন্ধ করে তো মহাপ্রভু এসে সব খেয়ে যেতেন, দেখছে মহাপ্রভু নিমায় খেয়ে যাচ্ছে। কিছু সময় পরে মনে হতো আমি স্বপ্ন দেখছি মনে হয়, তখন ভাবছো ভোগ তো লাগাই না মনে হয় গোবিন্দের কাছে, থালায় কোনো ভোগ নেই, আবার গিয়ে রান্না করতেন, রান্না করে গিয়ে আবার ভোগ লাগাতে আসতেন। তো এই কথা মহাপ্রভু বলেছেন, তুমি জগদান তুমি গিয়ে মাকে বলো এরকম হয় কি না। তো আমি মাকে কোনোদিন ছাড়ি না, সবসময় আমি মার কাছে আছি। এই অপরাধ তুমি নালহ আমার, বাউল হইয়া আমি কইলু ধর্মনাশ, আমি সন্ন্যাস হলাম, তোমার সেবা ছাড়ি আমি করিলু সন্ন্যাস, তোমার সেবা না করে আমি সন্ন্যাস ব্রত গ্রহণ করলাম, আমার সর্বনাশ করলাম, মানে মাকে আমি সেবা করতে পারি না। তো এই অপরাধ তুমি নালহিও আমার, তোমার অধীন আমি পুত্র, সে তোমার, আমি তোমার পুত্র তাই আমার অপরাধ নেবে না। তো মহাপ্রভু বিভিন্ন প্রকার প্রসাদ দিয়ে, জগন্নাথের প্রসাদী কাপড় দিয়ে, হ্যাঁ তো কি করতেন, তিনি পাঠিয়েছেন জগদানন্দ পণ্ডিতকে। তো জগদানন্দ পণ্ডিত কিছুদিন এখান থেকে মা সচিব মাতার সঙ্গে থেকে তবে সমস্ত বৈষ্ণবদেরকে প্রণাম করে বিদায় নিয়েছেন, পুরী ফিরে যাবে। তো তারপরে অদ্বৈত আচার্যের সঙ্গে দেখা করেছেন। তো অদ্বৈত আচার্য কি করেছেন, তার চিঠি লিখে দিয়েছেন, বুঝলে এই চিঠিটা তুমি মহাপ্রভুর হাতে দেবে। প্রভু মাত্র বুঝেন কেহ বুঝিতে না পারে, তর্জা প্রহেলি আচার্য কহেন ঠারে ঠরে। একটা প্রহেলি তর্জা লিখেছেন, মানে যে কেউ লোক বুঝতে পারবে না, মানে একটা তার অর্থ সোজা অর্থ তার নয়। তো মহাপ্রভুকে বলছে প্রভুরে করিও আমার কোটি নমস্কার, আমার নমস্কার করে আমার চিঠিটা প্রভুকে দেবে। তো জগদানন্দ পণ্ডিত তখন পুরী ফিরে এসেছে, পুরী ফিরে এসে মহাপ্রভু হাতে ওই চিঠি দিয়েছে যে তর্জা প্রহেলি অদ্বৈত আচার্য লিখেছিলেন। সে তর্জা কি ছিল না, বাউলকে কহিও লোক হইল বাউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। তো এই তর্জা প্রহেলির মাধ্যমে অদ্বৈত আচার্য বলছেন বাউলকে কহিও, বাউল মানে বাতুল, বাতুল কৃষ্ণ প্রেমে যে উন্মত, উন্মাদ পাগল, বাতুল, তো সেই বাউল শ্রী চৈতন্য মহাপ্রভু। বাউলকে কহিও লোকে হইল বাউল, যে প্রতিটি লোক বাউল হয়ে গেছে, মানে কৃষ্ণ প্রেমে উন্মত হয়েছে। তাই বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল, আর কৃষ্ণ প্রেম নার মতন কেউ লোক নাই, তুমি যে হাটের মালিক আমাদের মতন আমাদের দোকানদারি করে বসিয়েছ, অদ্বৈত আচার্যাদি ভক্তগণ তারা দোকানদারি, তো মহাপ্রভু মালিক। তো বলছে আমাদের কাছে অনেক চাউল পড়িয়া আছে, চাউল মানে কি না প্রেম, কৃষ্ণ প্রেম, যেরকম অন্নগত প্রাণ, জীব বেঁচে থাকতে হলে অন্ন দরকার, সেরকম আত্মা হচ্ছে কৃষ্ণগত, মানে কৃষ্ণ প্রেম ছাড়া আত্মা থাকতে পারে না, সেজন্য একে চাউলের সঙ্গে তুলনা করা হয়। বলেছে হাটে না বিকায় চাউল, আমাদের দোকানে অনেক কৃষ্ণ প্রেম পড়িয়া আছে, নার মতন আর লোক নেই, সবাই ঘরে অর্থাৎ প্রতিটি জীব কৃষ্ণ প্রেম পেয়ে গেছেন, তাই বাউলকে কহিও কাজে নাহি ক আউল, আর ব্যস্ত হওয়ার কিছু নেই, আর আকুল তো আকুল হয়, কর্মব্যস্ত কিছু দরকার নেই, সবাই কৃষ্ণ প্রেম পেয়ে গেছে। বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল, সে কৃষ্ণ প্রেমে উন্মত, চৈতন্য মহাপ্রুকে বল সেই কৃষ্ণ প্রেমে উন্মত ব্যাকুলিত অদ্বৈত আচার্য একথা তোমাকে বলেছে। তো মহাপ্রভু জগদানন্দের কাছ থেকে এই তর্জা শুনেছেন, অদ্বৈত আচার্য বলে পাঠিয়েছেন, তো উনি একটু হেসেছেন। তো তর্জা শুনে মহাপ্রভু ঈষৎ হাসিলা, ঈষৎ হেসে তার যেই আজ্ঞা বলে মৌন রহিলা। মহাপ্রভু ঠিক আছে, তার যে আজ্ঞা, কার আজ্ঞা না অদ্বৈত আচার্য। তো এই প্রহেলি বা তর্জার মাধ্যমে অদ্বৈত আচার্যটা বিরাট সন্দেশ মহাপ্রভুর কাছে পাঠিয়েছেন। মহাপ্রভু বুঝতে পেরেছেন, বুঝে বলছেন তার যেই আজ্ঞা, তো অদ্বৈত আচার্য আজ্ঞা দিচ্ছে মানে কিছুটা নির্দেশ দিচ্ছে, বলে চুপচাপ শুনে বসে আছেন। তো পাশে বৈষ্ণবরা তারাও সবই তর্জা শুনছেন, তো স্বরূপ দামোদর তো খুব বুদ্ধিমান, তিনি বুঝতে পারছেন এই তর্জার মাধ্যমে কি বলা হয়েছে, সূচনা পেয়েছেন। তো তিনি বুঝতে পেরে জিজ্ঞাসা করছেন এই তর্জার অর্থ বুঝিতে নারিল, মহাপ্রভু এই তর্জা কি লেখেছে আপনার কাছে? প্রভু কহেন আচার্য হয় পূজক প্রবল, আগম শাস্ত্রের বিধি বিধানে কুশল, উপাসনা লাগি দেবের করে আবাহন, পূজা লাগি কতকাল করেন নিরোধন, পূজা নির্বাহন হইলে পাছে করেন বিসর্জন। তার মানে মহাপ্রভু বলছেন এ অদ্বৈত আচার্য মানে কি, মানে অদ্বৈত আচার্য তো মহাপ্রভুকে ডেকে নিয়ে আসছে না, সে তো শালিগ্রাম শিলা গঙ্গা জল তুলসী দিয়ে পূজা করেছেন, তার হুঙ্কারে মহাপ্রভু এসেছেন, তো এখানে বলছেন সে আজ্ঞা দিল। তেন অদ্বৈত আচার্য বলছে আর হাটে চাউল বিকায় না কৃষ্ণ প্রেমের দরকার নেই, অর্থাৎ তুমি এবার বিদায় নেও, যে উদ্দেশ্যে তুমি এসেছিল, যে নাম প্রেম বিতরণ করতে এসেছিল সবাই পেয়ে গেছে, তোমার আর কাজ নেই, তুমি এবার যেতে পারো। তো সেটাকে মহাপ্রভু তার যেই আজ্ঞা, তার সে আজ্ঞা দিয়েছে যে আমি এখন যেতে পারি। আর স্বরূপ দামোদর জিজ্ঞাসা করছেন এর অর্থ বুঝতে না পারে, তখন বলছেন যে অদ্বৈত আচার্য শাস্ত্র বিধান খুব ভালো জানে, তো উপাসনা লাগে যেরকম দেবতাদেরকে আহ্বান করে আর উপাসনা করার পরে সে পূজা করে তারপরে বিসর্জন দেয়, তো মহাপ্রভু সেটা খোলে বলছে না, এটাকে ও তর্জা তো বাঁকিয়ে বাঁকিয়ে বলেছেন, উনিও একটু উজ্জ্বরকে কথাটা বলছেন। তো তর্জার না, হ্যাঁ পূজা নির্বাহন হইল পাছে করে না বিসর্জন, পূজা হয়ে গেলে বিসর্জন দিয়ে দিয়ে, এটা বলার পরে বলছে তর্জার না জানি অর্থ কিবা তার মন, আমি বুঝি না তর্জা এসে কি বলছে, তার মনের মধ্যে যে কি আছে আমি বুঝি না। সে তো মহাযোগেশ্বর আচার্য তর্জারতে সমর্থ, আমিও বুঝিতে নারি তর্জার অর্থ, ও তর্জার অর্থ আমি বুঝতে পারি না। কিন্তু মহাপ্রভু ভঙ্গিতে বললে কি হবে, ভক্তরা ঠিক ধরতে পেরেছে, তারা তো সাধারণ সব বুদ্ধিমান, স্বরূপ দামোদর সবাই বুঝতে পেরেছে। তো তখন থেকে মহাপ্রভু এবার বিদায় নেবে, তো সেই দিন থেকে মহাপ্রভুর দশা আরো কি মানে আরো কি হয়েছে, খারাপ, খারাপ না ভালো যেটাই হোক সেই দিকে গিয়েছে, কৃষ্ণের বিরহ দশা দ্বিগুণ বাড়িল, তার বিরহ দশা আর বেড়ে গেছে। উন্মাদ প্রলাপ চেষ্টা করে রাত্রি দিনে, রাধা ভাবে বেশে বিরহ বাড়ে অনুক্ষণে, প্রতিক্ষণে রাধা ভাবের সে বিরহের ভাব বাড়ছে, যে কিভাবে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গেছেন, সে দারুক ওনাকে দারুক এসে নিয়ে গেল, অক্রূর অক্রূর এসে নিয়ে গেছেন, সেই সময় রাধারানীর যে অবস্থা উদ্ঘর না, সেইরকম অবস্থায় মহাপ্রভু আরো উন্মাদ। তখন মহাপ্রভু রায় রামান্দরের গলা ধরে প্রলাপ করছেন, আর স্বরূপে পুছে না জানি নিজ সখীগণ, স্বরূপ হচ্ছেন স্বরূপ দামোদর, কোন সখী, বিশাখা, হ্যাঁ বিশাখা, ললিতা, রায় রামানন্দ কি, যাই হোক স্বরূপ দামোদর রায় রামানন্দ ললিতা আর বিশাখা। তো স্বরূপে পুছে না সখী জানে পুরা বিশাখা, তিনি পূর্বে যেন বিশাখারে রাধিকা পুছিলা, তো তিনি ভাগবত একটা শ্লোক খুব সুন্দর বর্ণনা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিচ্ছেন, তখন এই শ্লোকটা তারা পাঠ করেছে, ললিত মাধব থেকে এই শ্লোক পাঠ করছে। কো নন্দ কুলচন্দ্রমা কো শিখিচন্দ্র কলাঙ্কৃতি, কো মন্দ্র মুরলীবর কো নু সুরেন্দ্র নীলদ্যুতি, কো রাস রসতাণ্ডবী কো সখী জীবরক্ষ ঔষধি, নিধির মম সুহৃতমা কো বতহন্তহা ধিক বিধিম, কো নন্দ কুলচন্দ্রমা। এই শ্লোকে বলা আছে কো কোথায় সে নন্দকুলর চন্দ্রমা, অর্থাৎ ভগবান কৃষ্ণ যিনি নন্দকুল চন্দ্রমা তিনি কোথায়, কো শিখিচন্দ্র কলাঙ্কৃতি সেই কৃষ্ণ বা কোথায় যার মস্তক ମୟୂର ଚନ୍ଦ୍ରିକା ଦ୍ୱାରା ସୁସଜ୍ଜିତ, କୁଅ ମନ୍ଦ୍ର ମୁରଲୀବର ସେହି ଭଗବାନ କୃଷ୍ଣ ତିନି କୁଥା ଯିନି ଖୁବ ସୁନ୍ଦର ଗମ୍ଭୀର ସ୍ୱରେ ମୁରଲୀ ବାଦନ କରତେନ୍, କୋନ୍ ଉ ସୁରେନ୍ଦ୍ର ନୀଲ ଦ୍ୟୁତି, ସେହି ନୀଲମଣିର ମତନ ଦ୍ୟୁତି ସମ୍ପନ୍ନ କୃଷ୍ଣ କୁଥାଏ, କ ରାସ ରସ ତାଣ୍ଡବୀ, ସେହି ରାସଲୀଳା ନୃତ୍ୟକାରୀ କୃଷ୍ଣ କୁଥାଏ, କୋ ସଖୀ ଜୀବ ରକ୍ଷ ଔଷଧି, ହେ ସଖୀ ଜୀବଦେର ଜୀବନ ରକ୍ଷାର ଔଷଧି ସ୍ୱରୂପ କୃଷ୍ଣ ବା କୁଥାଏ, ନିଧିର ମମ ସୁହୃତ୍ତମ କହ, ସେ ଆମର ଅତ୍ୟନ୍ତ ସୁହୃତ୍ତମ ଆମର ଜୀବନର ନିଧି ସେ କୁଥାଏ, ବତ ହନ୍ତ ହା ଧିକ୍ ବିଧି, ସେ ବିଧିକେ ଧିକ୍କାର ଦିଛେ ଯେ ବିଧି ତାର କାଛ ଥେକେ ଭଗବାନ କୃଷ୍ଣକେ ସୁରିଏ ଦେଇଛନ୍, ରାଧାରାଣୀ କାଛ ଥେକେ ଭଗବାନ କୃଷ୍ଣକେ ଯେ ସୁରିଏ ଦେଇଛନ୍। ତ ଏଇ ଶ୍ଳୋକ ପ୍ରତିଟି କଥାର ବ୍ୟାଖ୍ୟା ବର୍ଣ୍ଣନା କରାହଛେ। ପ୍ରଥମେ କି ବୋଲା ଅଛେ, ନନ୍ଦକୁଲ ଚନ୍ଦ୍ରମା, ଭଗବାନ କୃଷ୍ଣ ନନ୍ଦ ବଂଶେ ତାଦେର କୁଲରେ ଚନ୍ଦ୍ରମା ରୂପେ ଆବିର୍ଭୂତ ହୋଇଛନ୍, ସେଇ କୁଲ ଚନ୍ଦ୍ରମା କୃଷ୍ଣ କୁଥାଏ। ତ ଏଖାନେ ବର୍ଣ୍ଣନା କରାହଛେ ଯେ ବ୍ରଜେନ୍ଦ୍ର କୁଲ ଦୁଗ୍ଧ ସିନ୍ଧୁ କୃଷ୍ଣ ତାରେ ପୂର୍ଣ୍ଣ ଇନ୍ଦୁ, ଜନ୍ମି କହିଲା ଜଗତ ଉଜର, କାନ୍ତାମୃତ ଯେବା ପିଏ ନିରନ୍ତର ପିଆଜିଏ ବ୍ରଜଜନେର ନୟନ ଚକର। ଆଗେ ଏକଟା ପାଖିର କଥା ବୋଲା ହେଇଥିଲା, ସେ ପାଖିର ନାମ କି ଥିଲ? ଚାତକ। ଏଇ ପାଖିର ନାମ ଅଛି କି? ଚକର। ଚାତକ ପାଖି କି କେତେ ଭଲବାସେ? ବୃଷ୍ଟିର ଜଲ। ତ ଏଖାନେ ବୋଲା ଅଛେ ବ୍ରଜେନ୍ଦ୍ର କୁଲ ଦୁଗ୍ଧ ସିନ୍ଧୁ, ମାନେ ବ୍ରଜ ବ୍ରଜେନ୍ଦ୍ର ବ୍ରଜରେ ଯେ ଇନ୍ଦ୍ର ନନ୍ଦ ମହାରାଜ, ଏଇ ନନ୍ଦ ମହାରାଜର ବଂଶକେ ଦୁଗ୍ଧ ସିନ୍ଧୁ ସଙ୍ଗେ ତୁଳନା କରାହେଇଛି, କାରଣ କ୍ଷୀର ସାଗର ତାକେ ଚନ୍ଦ୍ରରେ ଉଦୟ ହଏ। ତ ତାର ବଂଶେ କୃଷ୍ଣ ତାହେ ପୂର୍ଣ୍ଣ ଇନ୍ଦୁ, ପୂର୍ଣ୍ଣ ଇନ୍ଦୁ ମାନେ କି ଏଇ ଚନ୍ଦ୍ରରେ କୌଣସି କ୍ଷୟ ହଏ ନା ବୃଦ୍ଧି ହଏ ନା, ସବ ସମୟ ପୂର୍ଣ୍ଣ। ତ ଜନ୍ମି କହିଲା ଜଗତ ଉଜର, ମାନେ ଜଗତକେ ଆନନ୍ଦ ଆଲୋକିତ କରିଛେ, ଯେରକମ ଚନ୍ଦ୍ର ଉଦୟ ହେଲେ ଜଗତ ଆଲୋକିତ ହଏ, ସେ କୃଷ୍ଣ ନନ୍ଦ ବଂଶେ ଉଦିତ ହଏ, ସମସ୍ତ ଜଗତକେ ଆନନ୍ଦ ପ୍ରଦାନ କରିଛେନ୍, ସବାଇର ଦୁଃଖକେ ଦୂରୀଭୂତ କରିଛେନ୍। ତ ସେଇ ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣ କାନ୍ତାମୃତ ଯେବା ପିଏ ନିରନ୍ତର ପିଆଜିଏ, ତ ବ୍ରଜବାସୀରା ସେଇ ଭଗବାନ କୃଷ୍ଣର କାନ୍ତି ରୂପକ ଅମୃତ ତାକେ ପାନ କରେ, ପାନ କରି ତାର ଜୀବନ ଧାରଣ କରେ। ବ୍ରଜଜନର ନୟନ ଚକର, ଚକର ସଙ୍ଗେ କେନ ତୁଳନା କରାହେଇଛେ? ନାଇଁ, ଚକର ପାଖି ଏଇ ଜଗତରେ କୌନ କିଛି ପାନ କରେ ନା, ଚନ୍ଦ୍ର ଥାକେ କ୍ଷରିତ ଯେ ସୁଧା ଅମୃତ, ସେ ଅମୃତ ହିଁ ପାନ କରି ଥାକେ। ତ ଏଇ କଥା ବ୍ରଜବାସୀରା କି କରେନ୍, ନୟନ ଚକର ଦିଏ କାନ୍ତାମୃତ ଯେବା ପିଏ, ତିନି ପାନ କରି ଥାକେନ୍, ତିନି ଖାନ ନା ପାନ କରେ, କାରଣ ଫାନ କଲେ ନିରନ୍ତର ପାନ କରିତେ ପାରବେ। ସେଥିରେ କୃଷ୍ଣର କାନ୍ତି ଅଙ୍ଗ କାନ୍ତି ରୂପକ ଅମୃତକେ ଏଇ ବ୍ରଜଜନର ନୟନ ଚକର ଦିଏ ତିନି ତାରା ପାନ କରିଛେ, ସେ କଥା ବୋଲେ ନନ୍ଦକୁଲ ଚନ୍ଦ୍ରମା, କୁଲ ଚନ୍ଦ୍ରମା ସଙ୍ଗେ ତୁଳନା କରାହେଇଛେ। ତ ସଖୀ ହେ ଏଖାନେ ମହାପ୍ରଭୁ ସ୍ୱରୂପ ଦାମୋଦରକେ ସମ୍ବୋଧନ କରି ବୋଲଛନ୍ ବିଶାଖାର ଭାବେ, ସଖୀ ହେ କୋଥା କୃଷ୍ଣ କରାହ ଦର୍ଶନ, କ୍ଷଣକେ ଯାହାର ମୁଖ ନା ଦେଖିଲେ ଫାଟେ ବୁକ, ଶୀଘ୍ର ଦେଖାଅ ନାର ହେ ଜୀବନ। ଏଇ ଶ୍ଳୋକ ଗୋପୀଦେର ଭାବ, ମହାପ୍ରଭୁ ଶିକ୍ଷାଷ୍ଟକ ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ ଏଇ ଶ୍ଳୋକେ, ଯୁଗାୟିତଂ ନିମିଷନା ଚକ୍ଷୁଷା ପ୍ରବୃଷାୟିତମ ଶୂନ୍ୟାୟିତମ ଜଗତ ସର୍ବମ ଗୋବିନ୍ଦ ବିରହ ନମେ। ଗୋବିନ୍ଦର ବିରହରେ, ବିରହ ଗୋପୀଦେର ବା ଶୁଦ୍ଧ ଭକ୍ତର ଭାବଟି କି ରକମ, ଯখন ଭଗବାନ କୃଷ୍ଣ ତିନି ଗୋଚରଣେ ଯେତେନ୍, ତ ସାରାଦିନ ଗୋଚରଣ କରି ତିନି ଘରେ ଫେରି ଆସତେନ୍, ତ ବ୍ରଜଗୋପିକାରା ତାର ଅପେକ୍ଷା ଥାକତେନ୍। ତ ଗୋପୀ ଗୀତି ବ୍ରଜଗୋପିକାରା କି ବୋଲଛନ୍, ଅଟତି ଯତ୍ ଭବାନ ଅନ୍ନିକାନନଂ ତୁଟି ଯୁଗାୟିତମ ତୋମ ଅପସତାମ କୁଟିଲ କୁନ୍ତଲ ଶ୍ରୀମୁଖ ଚେତେ ଜଡ଼ ଉଦକ୍ଷିତାଂ ପକ୍ଷାକେ ଦୃଶ୍ୟାଂ। ତେଣୁ ଗୋପୀରା ବୋଲଛନ୍, ଅଟତି ଯତ୍ ଭବାନ ଅନ୍ନିକାନନଂ, ଭବାନ ମାନେ ତୁମେ ଯখନ ଦିନର ବେଲା জঙ্গলে গোচারণে যাও, অটতি মানে চলে যাও। অটতি যদ ভবান অন্নিকাননং ত্রুটি যুগায়তম তোম অপশ্যতাম, তোমাকে না দেখে তোম অপশ্যতাম ত্রুটি যুগায়তম, এক ত্রুটি মানে এক মুহূর্তের থেকে আরো কম, সেইটুকু সময় আমাদেরকে মনে হয় যেন এক যুগ লাগে। ত্রুটি যুগায়তম তোম অপশ্যতাম, তোমার কি না দেখে আমাদের এরকম মনে হয়, না কুটিলা কুন্তলা শ্রীমুখ চতে, তোমার সে সুন্দর কুন্তলায়িত কেশ গুচ্ছ সমাবেত মুখমণ্ডল দর্শন না করতে পারে, এক মুহূর্ত এক ত্রুটি আমাদের এক যুগের মতন লাগে। ত্রুটি যুগায়তম তোম অপশ্যতাম কুটিল কুন্তলা শ্রীমুখ চতে জড় উদক্ষেতাং পক্ষা কি দৃশাং, সে ব্রহ্মা বিধি যে এ আক চোখ তৈরি করেছে, ও তো মূর্খ, ও জানে না কিরকম তৈরি করতে হয়। তো আমাদের কোটি কোটি চক্ষু দিল না, যে চক্ষু দিয়ে আমরা মন ভরে কৃষ্ণের দর্শন করতাম, তো দুটো চক্ষু দিয়েছে, তারপর আবার চক্ষুতে কি দিয়েছে, কি দিয়েছে এটাকে নিমেষ পলক, না চক্ষু পলস দিয়েছে। তো সেই কথা এখানে সেইভাবে রাধারানী ভাবে মহাপুর বলছেন যে কোথা কৃষ্ণ, তার সেই বিরহ ভাবের অন্তিম দশা, তিনি কোথা কৃষ্ণ করাহ দর্শন, ক্ষণকে যাহার মুখ না দেখিলে ফাটে বুক শীঘ্র দেখাও নারহে জীবন, আমি আর জীবন ধারণ করে থাকতে পারছি না। এই ব্রজের রমণী কামার্ক তপ্ত কুমুদিনী নিজ করামৃত দিয়াদান, তার আর একটি শ্লোকে আবার নন্দকুল চন্দ্রমা বর্ণনা করতে গিয়ে বলছেন, এই ব্রজের রমণী কামার্ক তপ্ত কুমুদিনী, কুমুদিনী মানে সাপলা ফুল, সাপলা ফুল, কুমুদিনী সাপলা ফুল। তো এই সাপলা ফুল কি হয়, এই সাপলা ফুল দিনের বেলা মলিন হয়ে যায়, বুজে যায়, তাই না? রাত্রিরে যখন চন্দ্রকিরণের স্পর্শ আসে এই সাপলা ফুল তখন খুলে, আর দিনের বেলা ক্ষীণ হয়ে থাকে। তো ব্রজনারীদেরকে এই সাপলা ফুলের সঙ্গে তুলনা করে কুমুদিনী, তো এরা কাম অর্ক তপ্ত কুমুদিনী, অর্ক মানে কি, অর্ক মানে সূর্য। এই কন্দর্প কে কন্দর্প কাম কন্দর্পকে সূর্য সঙ্গে তুলনা করা হয়েছে, আর কুমুদিনীকে ব্রজরমণী সঙ্গে তুলনা করা হয়েছে, আর কৃষ্ণকে চন্দ্র সঙ্গে তুলনা করা হয়েছে। তো যেরকম দিনের বেলা সূর্য তাপে তাপিত হয়, সাপলা ফুল বা কুমুদিনী মলিন হয়ে যায়, তো ব্রজরমণীদের অবস্থা ঠিক সেই রকম। কাম অর্ক তপ্ত কুমুদিনীর মতন এই ব্রজরমণীদের অবস্থা। তো যেরকম কুমুদিনী রাত্রিরে চন্দ্রকিরণের স্পর্শে এসে আরো উল্লসিত উৎফুল্লিত হয়, ঠিক সেই রকম এখানে বলা আছে প্রফুল্লিত করে যেই নিজ করামৃত দিয়াদান, নিজের কর ভগবান কৃষ্ণ তার যেন করকমল স্পর্শ দিয়ে যেন এই ব্রজ রমণীদের আবার উৎফুল্লিত করেন। প্রফুল্লিত করে যেই কাহা মোর চন্দ্র, সেই ওই ব্রজরমণীদের স্পর্শ করে যে তাদের হৃদয়কে প্রফুল্লিত করে, সেই চন্দ্র আমার কোথায়, সেই কৃষ্ণচন্দ্র, কাহা মোর চন্দ্র সেই, দেখাহ সখী রাখাহ মোর প্রাণ, সেই কৃষ্ণকে আমার দেখাও, আমার প্রাণকে রক্ষা কর। তো এই পর্যন্ত বর্ণনা হলো কি না, কো নন্দকুল চন্দ্রমা, নন্দকুলে, নন্দকুলকে বর্ণনা করা হচ্ছে ক্ষীরসাগরের সঙ্গে, সেখানে কৃষ্ণ পূর্ণেন্দু আবির্ভূত হয়েছেন, তাই চকরদেরকে অমৃত পান করাছেন, আবার কুমুদিনীদেরকে স্পর্শ করে তাদেরকে উৎফুল্লিত করছেন। তারপরে এবং দ্বিতীয়টি কি, না কো শিখিচন্দ্র কলাঙ্কৃত, ভগবান কৃষ্ণ যিনি তার মস্তকে কি করেছেন, শিখিচন্দ্র, শিখি মানে ময়ূর, ময়ূর চন্দ্রিকা ধারণ করেছেন, ময়ূরের পাখে পালক কি পক কি পালক, পালকে ময়ূর পক্ষে চন্দ্রের মতন শোভা, শোভামান যে ছাপ থাকে তার জন্য তাকে বলে শিখি চন্দ্রিকা, মানে ময়ূর চন্দ্রিকা বলে। তো এখানে বলা হচ্ছে যে কাহা সে চূড়ায় ঠাম, कहाँ से चुड़ाए ठाम सिक्खी पीछे उड़ान नवमेघे जेन इंद्रधनु पीताम्बर तड़िद्युति मुक्त मुक्तामला बकपांति नवामुद जिनिसामतनु कहाँ मान कुथाए के काके बोलछे ना कैसे ना से चुड़ाए ठाम जार चुड़ाए ठाम मान ठाई पे छे स्थान पे छे की स्थान पे छे सिक्खी पिछर उड़ान दार चुड़ार उपरे मयूर पाखा उड़छे कहाँ से कुथाए कहाँ से चुड़ाए ठाम सिक्खी पिछर उड़ान नवमेघे जेन इंद्रधनु जाके देखिले मन है नव नवीन निरोधर मध्य जेन इंद्रधनु शोभा पाछे तार पीताम्बर तड़ित विद्युतर मतन मुक्तमला बक पांतिर मतन नवाम्बुद जिनी श्यामतनु तो से कृष्ण कुथाए तो एक बार जारे नयन लागे सदा तारे हृदय जागे जदि एक बार ताके देखे थाके ताले हृदय थाके से शोभा से कखनो परिहार करते पारे ना नारी मने पशी जाए जत्ने नारी नाही बाहर आए तनु नहे सियाकुलर काटा तो ना ना सही सरी तो एक बार जारा नयन लागे सदा तार हृदय जागे कृष्ण तनु ए कृष्णर शरीर टी की रकम जो चक्षु दिए से कार हृदय मध्य प्रवेश करे ये तो कृष्ण तनु नए ये जन आम्र आठा आम गाछर आठार मतन आम गाछर आठा ना कि खूब शक्त जदि लेगे जाए आर छाड़े ना तो कृष्ण रूपर माधुर्मा रकम जब से भक्तर चक्षु दिए हृदय प्रवेश करे कृष्ण तनु जन आम्र आठा नारी मने पशी जाए जत्ने नाही बाहर जत चेष्टा कर बेरोए ना तनु नहे सियाकुलर काटा सियाकुलर काटा माने सियाकुलर एक विशेष काटा से ढुकबे खूब सहज है कि बेरोबे ना खूब सहज है और अंकुश टाइर कमा से तो बेरो तो चाहिए ना तो ये वर्णना कर सिखीचंद्र तार माथा जे मयूर पाखा लगाना से सही कृष्ण कुथाय तार पर खाना आछे मंद्र मुरली बर मुरलीर कथा किंतु बांग्ला है ए मुरली कथा ना लेखे तार नील इंद्रद्युति शरीर कथा वर्णना करा है छे तो आमार मन है जेतु शरीर वर्णना करा है छे तार सिखी पुछर कथा वर्णना करा है छे से जने ए मुरली के बाद दिए ए इंद्र नील द्वितीय कथा बला है छे एखाने बला है छे जे जिनिया तमालद्युति इंद्र नील समकांति भगवान शरीर भगवान कृष्णर शरीर टी कांति की रकम ना तमाल द्वितीय के जय करे से अद्भुत एक इंद्र नील मतन तार कांति तार शरीर प्रकाशित होय छे जे कांति से कांति ते जगत माता तार ज्योति तार छटा सारा जगत उन्माद होय आछे तो की रकम उन्माद आछे ना श्रृंगार रस सारछानी ताते चंद्र जोस्छाना सानी जानी विधि निरमिला ताय निरमिला माने निर्माण करे छे जानी माने महाप्रभु बोलछेन आमार मने हय विधि निरमिला ताय ए विधि तैरी करे छे ए कृष्णर शरीर के तैरी करे छे की रकम शरीर ना ए शरीर अछे तमाल गछर वृक्षर द्वितीय के अतिक्रम करे छे अद्भुत इंद्र नील सम कांति ग्रहण करे छे आर इंद्र नील सम कांति टी की रकम ना श्रृंगार रस सार छानी श्रृंगार रस जो सबथे उन्नत रस जे नारी देर के अत्यंत आनंद प्रदान करे से श्रृंगार रस के छेके छे छेके माने कि एक बार शुद्ध करा है छे छानी माने कि छेने छे माने कि छेके छे छेके ताते चंद्र ज्योत्स्ना सानी नील इंद्र मनि तार संगे श्रृंगार रस के छेके झुकाना है छे तार संगे क्या छे ताते चंद्र ज्योत्स्ना सानी सानी माने मिश्रण करा छे मिसिए छे मिलिए छे ये अति सुंदर तो जानी विधि निरमिलाता है अमर मन है विधि यही रकम करे और शरीर के तैयारी करे छे तो ये प्रकार है एखाने वर्णना करा छे कि ना भगवान सुरेन्द्र नील द्वितीय कि करे नील हाँ द्वितीयता शरीर इटा बर्णना करा पर से मंद्र को मंद्र मुरलीधर से जार मुरली अधरे आछे मंद्र मान गंभीर भावे से मुरली ध्वनि करछेन तार बर्णना करे बला छे कहाँ से मुरली ध्वनि नवाम्बुद गर्जित जिने जगत आकर्षय श्रवणे जहार उठी धाए ब्रजजन तुषित चातकगण आसी पिए कांता मृतधार कहाँ से मुरली ध्वनि मैंने राधाराणी भगवान कृष्ण अन्वेषण करछेन तार विरहे तार मुरली कथा मन पड़छे से मुरली ध्वनि की रकम ना नवाम्बुद गर्जित जिने नव अम्बुद नव मेघ जे रकम खूब गंभीर भावे गर्जन करे शब्द करे एवं से ध्वनि एक जन दुई जनर काछे पहुंचाए ना आकाश जन मेघ डाके एक ग्राम दुई ग्राम लोक सुनबे ताने सबाई सुनते पारे जगत आकर्षय जगत आकर्षय श्रवणे जहार भगवान कृष्णर से मुरलीर ध्वनि जखन श्रवण करे তখন ব্রজজন তুষিত চাতকগণ সবসময় তুষিত মানে কি মানে তৃষ্ণা তুষিত মানে সবসময় তৃষ্ণায় রয়েছে কখন ভগবান কৃষ্ণের সেই মুরলীধ্বনি শ্রবণ করবে তো তারা আসি পিয়ে কান্তা মৃত ধার হ্যাঁ সে অমৃতের ধার তারা সব কি করছে এসে আস্বাদন করছে তো তারপরে কি বলা হয়েছিল আমরা আলোচনা করলাম ক নন্দকুল চন্দ্রমা কো শিখি চন্দ্রম অলঙ্কৃত কো মন্দ্র মুরলীবর কো নু সুরেন্দ্র নীলদ্যুতি তাপর হচ্ছে কো রাস রস তাণ্ডবী সে রাসলীলায় নৃত্যকারী কৃষ্ণ কোথায় তো সেই কথা বর্ণনা করে এখানে বলা আছে মোর সেই কলানিধি প্রাণরক্ষা মহোষধি সখী মোর তেহ সুহৃত্তম দেহ যিয়ে তার বিনে ধিক এই জীবনে বিধি করে এত বিড়ম্বন বিধি করে বিড়ম্বন বিড়ম্বন মানে কি প্রতারণা করছে মানে বিধিকে ধিক্কার করছেন কেন ধিক্কার করছেন এই শ্লোকে তিনি দুই চারটা কথা বর্ণনা করছেন মোর সেই কলানিধি কলানিধি মানে নৃত্য কলা যে খুব এক্সপার্ট দক্ষ এইখানে যে শ্লোকে বর্ণনা করা হয়েছে কো রাস রস তাণ্ডবী সেই রাসলীলায় নৃত্যকারী কৃষ্ণ কোথায় তো এখানে বলছেন কি মোর সেই কলা নিধি নৃত্য কলার যে নিধি আর এখানে সংস্কৃত শ্লোকে বলা হয়েছে সখী জীবরক্ষ ঔষধি যিনি হচ্ছেন জীবকে রক্ষা করবার ঔষধের মতন যার ব্যতিরেকে জীবন রক্ষা হয় না সেই প্রাণরক্ষা মহৌষধি সখী মোর তেহ সুহৃত্তম তো যে কথা এখানে বলা হয়েছে নিধির মম সুহৃত্তম সে আমার নিধি সে আমার অত্যন্ত সুহৃদ তার থেকে নিজের বলে আমার কেউ নেই তো এখন সে কোথায় চলে গিয়েছে সে এখন আমার কাছে নেই আমার কাছে নেই তবুও কেন আমি বেঁচে আছি এই বিধির কি বিধান এই বিধি কত কপট এ কি করছে না যার বিনা আমি বেঁচতে পারি না সে চলে গেছে তবুও আমি বেঁচে আছি দেহ যিয়ে তার বিনে ধিক এই জীবনে বিধি করে এত বিড়ম্বন যেজন জিতে নাহি চায় কৃষ্ণের বিরহে আমি জীবন ধারণ করতে চাই না তারে কেন জিয়ায় তবে আমাকে কেন জিয়ে রেখেছে বিধি প্রতি উঠে ক্রোধ শোক তখন রাধারণীর ভাবে মহাপ্রভুর বিধি প্রতি কি হচ্ছে না ক্রোধ দেখাচ্ছে আর শোক দেখাচ্ছে তাকে ভর্ৎসনা করছে বিধিরে করে ভর্ৎসনা কৃষ্ণ দেন ওলাহন বিধিকে ভর্ৎসনা করে কৃষ্ণকে ওলাহন ওলাহন মানে কি ওলাহন মানে মানে কাউকে ভালোবেসে একটু ভর্ৎসনা করা গালি দেওয়া একটু কটুক্তি বলা তাকে বলে ওলাহন তো বিধিরে করে ভর্ৎসন কৃষ্ণ দেন ওলাহন তো মহাপ্রভু এই বিধিকে ভর্ৎসনা করে কৃষ্ণকে ওলাহন দিয়ে ভাগবতের একটা শ্লোক ধরেছেন তো শ্লোক ধরে কিভাবে রাধারণীর ভাব অঙ্গীকার করে মহাপ্রভু বিধি বিধাতা যে মূর্খ ইয়ে দুরাচার ইয়ে মূর্খ এটা ছোট বালক এর কোনো বুদ্ধি নেই এ বিভিন্ন প্রকার উক্তি দিয়ে তাকে ভর্সনা করছেন। ভর্সনা করার পরে কৃষ্ণকে নর্ম বাক্যে তাকে ওলাহান দিচ্ছেন, ওলাহান দিয়ে নিজের দুর্দৈবের কথা চিন্তা করছেন। তো এ অল্প আছে, কিন্তু আজকে আমি শেষ করব না, হবে না। তো কালকে আমরা শুনব যে মহাপ্রভু অপ্রকটের ঠিক আগে আগে তার মনোভাব আরো কত বেশি, মানে কৃষ্ণ বিরহে কিভাবে প্রভাবিত হতো। আগামী কালকে বিধির প্রতি তার যে আক্ষেপ, হ্যাঁ, মহাপ্রভু যে আক্ষেপ ভগবানের প্রতি, বিধির প্রতি, তারপরে তার ব্যবহার কীরকম ছিল, হ্যাঁ, কৃষ্ণের বিরহে কী করে তিনি সারাত্র ঘুমাতেন না, সে দেওয়ালে মুখ ঘষতেন, এই সমস্ত কথা এখানে বর্ণনা করা হয়েছে, আগামীকালকে আমরা শ্রবণ করি। জয় শ্রী প্রভুপাদ কি, শ্রী চৈতন্য চৈতামৃতম কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।